الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم میرے دوستو اور بزرگو اللہ رب العالمین بڑو مہربانی کرے عنایت کرے دینر نامر اوپرے ہمادر کے ای جگار بھیترے ایک شاتے ہوار توفیق دان کرے سن الحمدللہ اللہ ہمادر مجلس کے قبول کرے ایمان ہمادر شکل ہدایت اسیلہ بنائے دن তো আমি কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে বলা হইতেছে কুল, হে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এলান করে দিন, ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, খোদা প্রেমিক হইতে চাও, রাস্তা কি? ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করো। আল্লাহকে পাইতে চাইলে রাস্তা একটা, সুন্নতের অনুসরণ। কিভাবে সুন্নত অনুসরণ করলে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাকে মহব্বত করবেন। তুমি করতে চাইছিলে, ওর থেকে উপরের ডিগ্রি হলে আল্লাহ করবেন, আল্লাহ তোমাকে মহব্বত করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, তিনি তো মাফ করনে ওয়ালা, তিনি তো পরম দয়ালু, দয়া করনে ওয়ালা। তো এই আয়াতের তর্জমার মধ্যে আমি যে কথাটা বললাম যে আল্লাহকে মহব্বত করতে চাইলে নবীজির সুন্নতকে অনুসরণ করতে হবে, এটা হল সহি তর্জমা। কেউ কেউ না বুঝে এখানে আরেকটা তর্জমা করতেছে, তারা বলতেছে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আল্লাহ রসুলের হাদিসের, সহি হাদিসের অনুসরণ করো। সুন্নত শব্দ বলতেছে না তারা, তারা বলতেছে সহি হাদিসের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে দেবা। তো তফসির দেখলে তারা, তফসির মোতালা করে, রিসার্চ করে, তারা বুঝবে যে সহি হাদিসের অনুসরণ যে একটা তর্জমা লোকেরা করে কেউ কেউ, এটা মূলত ঠিক না, এটা ঠিক না। তর্জমা করতে সুন্নত দ্বারা, সহি হাদিস দ্বারা না। কেন? সহি হাদিস আর সুন্নতের পার্থক্য, সহি হাদিস আর সুন্নত কি এক জিনিস না কোনো পার্থক্য আছে? অনেক সহি হাদিস আছে, কিন্তু ওগুলো আমাদের প্রিয় নবীদের সাথে খাস, এটা আমরা ফলো করতে পারব। তিনি একই সময় চারের বেশি বিবাহ করছেন আল্লাহর নির্দেশে, তা সহি হাদিস না তো বুখারী শরীফ আছে, কিন্তু এটা কি সুন্নত বলা যাবে? আমাদের জন্য জায়েজ আছে। বহু সহি হাদিস বিভিন্ন সাহাবায়ে কেরামের সাথে খাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকতে পারতেন, আর কারোর জন্য জায়েজ নেই, তা সহি হাদিস। কিন্তু এটা কি সুন্নত বলা যাবে? ওনার সাথে খাস, ওনার জন্য সীমাবদ্ধ, হাদিস কিন্তু সহি, কিন্তু আপনার আমার জন্য জায়েজ নেই। আবু বুরদা ইবনে নিয়ার, এনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইতুল মালের যে বকরিগুলো আছে কুরবানির সময় গরিবদের মধ্যে বন্টন করে দাও, উনি বন্টন করে দিলেন, করে দিয়ে রিপোর্ট দিলেন হয়তো সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই পেয়ে গেছে, একটা বকরি বাচ্চা, কিন্তু এটার বয়স এক বছর হয়নি, ছোট, আমরা কি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বুরদা ইবনে নিয়ারকে বললেন যে এটা দিয়ে তুমি কুরবানি করো, কিন্তু শুনে রাখো, এক বছরের কম বয়স্ক বকরি দ্বারা কেয়ামত তক আর কারোর জন্য কুরবানি হবে না, তোমাকে আমি স্পেশাল পারমিশন দিলাম, স্পেশাল পারমিশন দিলাম। ওই সাহাবীর নাম হল আবু বুরদা ইবনে নিয়ার, এটা সহিহ হাদিস, বুখারি শরীফের হাদিস, কিন্তু আপনি সুন্নত বলতে পারবেন? আমাদের সবার জন্য জায়েজ হবে? পার্থক্য বোঝেন, সহিহ হাদিস হলে কিন্তু মানা যায় না, সহিহ হাদিস পেশ করতেছে আমি, কিন্তু আপনার আমার জন্য জায়েজ নেই। একজন সাহাবি, তার নাম খুজাইমা, তার সম্পর্কে নবীজি বললেন মান শাহিদ আল্লাহ খুজাইমা ফাও হাসবুহু, কারোর পক্ষে খুজাইমা একা যদি সাক্ষী দেয় যথেষ্ট, দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় সাক্ষী তালাশ করা হবে না। এ কথা আর কারোর জন্য বলেন নাই, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা, ওমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা, কারোর জন্য বলেন নাই, শুধু কার জন্য বলছেন? খুজাইমা রাজিয়াল্লাহু তাআলা, মান শাহিদ আল্লাহ খুজাইমা ফাও হাসবুহু, সহি হাদিস। এখন বলেন আপনার আমার জন্য কি প্রযোজ্য? সুন্নত বলা যাবে? হাদিস কিন্তু সহি, কিন্তু কি না? সুন্নত না। সুন্নত কাকে বলে? যেটা নবীজি উম্মতকে করার জন্য বলেছেন এবং সেটা সর্বশেষ নির্দেশ। দুটা শর্ত আছে। সুন্নত কাকে বলে? সুন্নত শরিয়াত এক কথা, সুন্নত বলে যেটা নবীজি উম্মতকে করার জন্য বলেছেন, এক নম্বর শর্ত। আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখাইলাম, কিন্তু আমাদেরকে বলছেন কোনটা নবীজির সাথে খাস, কোনটা হয়তো আলীর সাথে খাস, কোনটা আবু বুরদা ইবনে নিয়ারের সাথে খাস, কোনটা খুজাইমার সাথে, আম হল না। তো ব্যাপক উম্মতের জন্য বলতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হল শুধু উম্মতের জন্য বললে হবে না, সেটা হুজুরের মৃত্যু পর্যন্ত, দুনিয়ার থেকে চলে যাওয়া পর্যন্ত বহাল থাকতে হবে। উম্মতের জন্য যে ব্যাপক নির্দেশটা দিছিলেন, ওইটা হুজুরের অফাত পর্যন্ত কি হইতে হবে? বহাল থাকতে হবে। যদি ওর বদল আর একটা হুকুম আসে, ওটার বদলে আর একটা হুকুম যদি আসে, তাহলে আগেরটাকে সহি হাদিস বলা হবে, বুখারের হাদিস বলা হবে, সুন্নত বলা হবে না, মানসুখ। সহি হাদিস বলা হবে, বুখারের হাদিস বলা হবে, বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস বলা হবে, কিন্তু মানসুখ হয়ে গেছে সুন্নত না। যেমন এক জামানায় নবীজির পিছনে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়তেন, জাহরি নামাজে নবীজির পিছনে কি পড়তেন? ফাতিহা পড়তেন। যখন এই আয়াতটা নাজিল হলো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সবাইকে এটাকে বললেন, এখন থেকে তোমরা আমার পিছনে কেউ সূরা ফাতিহা পড়বে না, কেউ সূরা ফাতিহা পড়বে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দাবি করছেন যে এই আয়াতটা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিষেধ করার ব্যাপারে নাজিল হয়েছে এবং এই ব্যাপারে সমস্ত ওলামাদের ঐক্যমত হয়ে গেছে, ইজমা বলেকে। আবু হানিফা দাবি করে নাই, কে দাবি করছে? ইমামে আহমদ বিন হাম্বল দাবি করছেন, সমস্ত ওলামাতের ঐক্যমত হয়ে গেছে যে এই আয়াতটা নাজিল হয়েছে ইমামের পিছনে ফাতিহা নিষেধ করার জন্য। এটা তো আয়াত দেখালাম, এই ব্যাপারে হাদিসও আছে। হাদিস কি? একবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নামাজ পড়াইতেছিলেন, বাইরের থেকে কোন লোক আসছে, ফাতিহা যে নিষেধ হয়ে গেছে উনি এখনো এটা জানেন না, উনি নবীজির পিছনে ফাতিহা পড়তেছিলেন, তো পাশের একজন সাহাবী ওনাকে থামাই দিল, ইশারা করে বন্ধ করে দিল। নামাজের পরে উনি প্রশ্ন করলেন যে আপনি আমাকে থামাই দিলেন, তো ফাতিহা ছাড়া কি নামাজ হবে নাকি? তো ওই সাহাবী কথা না বাড়ায় ওনাকে নিয়ে গেলেন রসুলের দরবারে, হুজুর এই জোহরের নামাজের সময় এই লোকটা আস্তে আস্তে ফাতিহা পড়তেছিল, আমি থামাই দিছি, আর উনি বলতেছে ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, আপনি ফয়সালা দিন। তখন প্রিয় নবীজি ফয়সালা দিলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাত তার কেরাত, যে ব্যক্তি ইমামের পিছনে একটেদা করবে তার ইমামের সোরা কেরাতটাই কি তার জন্য সোরা কেরাত, তার আলাদা কোন সোরা কেরাত নেই। এই জন্য ইমামের পিছনে আমরা সোরা কেরাত পড়ি না, কিন্তু আত্মায়াত পড়ি, রুকু সিজদা তাসবিহ পড়ি, কারণ ওইগুলোর ব্যাপারে তো হাদিস নেই যে ইমামের ইমামের আত্মায়াত তার আত্মায়াত, ইমামের রুকু সিজদা তাসবিহ তার তাসবিহ, এরকম তো কোনো হাদিস নেই। হাদিস শুধু কোন ব্যাপারে? কেরাতের ব্যাপারে। তো আমি ওই আয়াতের সারে নজুল দ্বারাও বললাম ফাতিহা নিষিদ্ধ হয়ে গেছে, আবার একটা হাদিস দ্বারাও কি বললাম, নবীজি নিজেই ফয়সালা দিলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। তাহলে এক সময় ফাতিহা পড়া সুন্নত ছিল, এয়াত নাজিল হওয়ার পরে নবীজি এই হাদিস বলার পরে এখন কি ফাতিহা আছে? নেই, মানসুখ, ফাতিহা মানসুখ হয়ে গেছে। আর ফাতিহা সম্পর্কিত যত হাদিস আছে, লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, ওই হাদিসটা এখন কার জন্য? ইমামের জন্য, একা নামাজ পড়ানোর জন্য। ওই হাদিসটা এখন শুধু কার জন্য? ইমামের জন্য আর একা নামাজ পড়ানোর জন্য, যে ইমামের পিছনে নামাজ একটাদা করছে ওই হাদিস তার ব্যাপারে না। তাহলে আপনি আয়াতের কি জবাব দিবেন? আমি যে হাদিস শোনাইলাম যে ইমামের কেরাত তার কেরাত, ওই হাদিসের কি জবাব দিবেন? ইমাম দাখিল নেই। আমি কি দেখাইতেছিলাম যে অনেক কিছু উম্মতের জন্য ছিল, কিন্তু আরেকটা আদেশ আসার কারণে ওই আগেরটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওটা সহি হাদিস সুন্নত না। যেমন উদাহরণ কি দিলাম, ফাতিহা পড়া সহি হাদিস যে পড়তে হবে, কিন্তু রহিত হয়ে গেছে, এটা সুন্নত না। সুন্নত হল শুক্র শোনো। আর একটা দলিল দেই, লম্বা করব না, মক্কি জিন্দিগিতে বারবার হাত তোলার আদেশ ছিল, শুরুতে একবার হাত তুলবে, রুকুতে একবার তুলবে, রুকুতে ওঠার সময় একবার তুলবে, সেজদায় তুলবে, বৈঠকে তুলবে, অনেকবার হাত তোলা ছিল। এই হাদিস হল আবদুল্লাহ ইবনে ওমর থেকে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, বারবার হাত তুলতে হবে। এই সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর, ইনি মদিনা আসার পরে যে হাদিস বয়ান করছেন, সেখানে তিনি বয়ান করছেন যে আমরা এক জামানায় বারবার হাত তুলতাম, শুরুতে রুকুতে, রুকুতে ওঠার সময় হাত তুলতাম, কিন্তু মদিনা আসার পরে যখন এই আয়াত নাজিল হল, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, তখন নবীজি আমাদেরকে ডেকে বললেন এখন আর শুরুতে একবার ছাড়া হাত তুলবে না, শুরুতে একবার ছাড়া হাত তুলবে না, আমাদেরকে ডেকে বলে দিলেন আমরা এতদিন তুলছি, এটা রহিত হয়ে গেল। তাহলে বারবার হাত তোলার যে হাদিস, এটা সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, সব ঠিক। কিন্তু যিনি এই হাদিস বয়ান করতেছেন তিনি আবার ওর বিপরীত হাদিস বয়ান করতেছেন, তাতে বোঝা গেল কি ওইটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আপনি আর বুখারিতে পাইবেন, আমি আপনাদের দোয়ায় বুখারী শরীফ পড়াই, বুখারিতে আছে, তো বুখারি সব হাদিস মানা যাবে না। ইমাম বুখারি দেখছেন সনদ সহি হলে উনি নিয়ে আসছেন, হাদিসের সনদ সহি হলে উনি কি করছেন, কিন্তু আমরা তো অতটুকু দেখবো না, সনদ সহি তা দেখবো না, আমরা দেখবো উম্মতের জন্য বলা হয়েছে কিনা এবং ওটা বহাল আছে কিনা। তো বারবার হাত তোলা হাদিস কি নেই, বহাল নেই, রহিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, আমরা এখন আর তুলি না। যারা করে তারা কি হিসেবে করে, বুখারী শরীফ আছে, আরে বুখারিতে কত হাদিস আছে আমরা আমল করি না, সেগুলো আমল করেন না কেন? যেমন বুখারী শরীফ আছে, কারোর স্ত্রীর সাথে মিলন হল কিন্তু বীর্যপাত হয় নাই, তারপর গোসল ফরজ হবে না, এই হাদিস বুখারী শরীফে দুই জায়গায় আছে, কেউ আমল করে? কোন মাজহাবের লোক আমল করে হাদিসের উপরে? বুখারিতে আছে কিন্তু সবাই বিশ্বাস করে হাদিসটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। বুখারী শরীফে রোজা অধ্যায় একটা হাদিস আছে, তোমরা জিলহজ মাসের 11 তারিখে রোজা রাখো, জিলহজ মাসের 11 তারিখে রোজা রাখো, বুখারী শরীফের মতনে আছে, মূল কিতাবে আছে। কিন্তু সাইদ মাজহাব বলেন আর সাইদ মাজহাবের বাইরে আনুল হাদিস বলেন, কেউ তো রাখে না, সবাই জানে যে 5 দিন যে রোজা রাখা হারাম, এটাও তার মধ্যে একটা, এটা তার মধ্যে একটা। আমি দেখাইতেছিলাম বুখারী শরীফ, আমি অনেক হাদিস এরকম পাই যে হাদিসের উপরে সাইদ মাজহাবের কেউ আমল করে না, কেন করে না, রহিত হয়ে গেছে। তো ওইগুলো যেন আমল করে না, রহিত হয়ে গেছে ঠিক, ফাতেহার পরে আমল করা যাবে না, রহিত হয়ে গেছে, বারবার হাত তোলার পর আমল করা যাবে না, কেন, রহিত হয়ে গেছে। তাহলে পার্থক্য বুঝে আসলো কিনা আমাদের সকলের, যে সহি হাদিস আর সুন্নত এক কথা না, প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, হাদিস ছাড়া সুন্নত হয় না, সুন্নত মানে রসুলের তরিকা উম্মতের জন্য, রসুলের তরিকা তা উম্মতের জন্য বলা হয়েছে, এটা হাদিস ছাড়া হবে, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। প্রচুর হাদিস আমি বুখারী পড়ার সময় ছাত্রদেরকে দেখাই দেই, যেটা বুখারীর হাদিস আমল করা জায়েজ নেই, মামুল বিহীনা, হাদিস সহি কিন্তু মামুল বিহি না, আমল নেই, এটাকে সুন্নত বলা যাবে না। এক সময় নবীদের কোমরে ব্যথা ছিল, বসতে পারতেন না, ওই জামানায় তিনি যে পেশাব করছেন, দাঁড়ায় পেশাব করছেন, এটা বুখারী শরীফে আছে। তো বুখারী শরীফ আসছে বলে এটাকে সুন্নত বলা যাবে? তো বুখারী শরীফ আসছে, রসুল দাঁড়ায় পেশাব করছে, এটা দাঁড়ায় পেশাব করা সুন্নত বলা যাবে? বলা যাবে, কেন, ওটা কেন, ওটা উনি সমস্যার জন্য করছেন, ওটা একমাত্র যার সমস্যা আছে কোমর বাঁকা করতে পারে না, তার জন্য অনুমতি দেওয়া হবে, সবার জন্য সুন্নত না। সবার জন্য সুন্নত কোনটা? হযরত ওমরকে একবার নবীজি দেখছিলেন দাঁড়ায় পেশাব করতে, তখন ওমরকে বলেন, ইয়া ওমর লা তাবুল কাইমান, ওমর তুমি দাঁড়ায় পেশাব করো না। উনি বলেন, এরপরে বাকি জিন্দেগি আমি কখনো আর দাঁড়ায় পেশাব করিনি, এইটা হল আমাদের জন্য প্রযোজ্য। আর হুজুর যারা করলেন ওটা ওজোর আপত্তির কারণে করছেন, সুন্নত না। তবে এই কথাটা আমাদের মাথায় থাকলে ভালো হয় যে প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা সহি হাদিস সুন্নত না। বহু সহি হাদিস রহিত হয়ে গেছে। বহু সহি হাদিস নবীদের সাথে হুজুরে মোহর ছাড়া বিবাহ করছেন, হাদিস আছে, বুখারি শরীফের হাদিস আছে, মোহর ছাড়া বিবাহ করছেন, তো সহি হাদিস। কিন্তু আপনার আমার জন্য জায়েজ আছে? জায়েজ নেই। তো সব সহি হাদিস কিন্তু কি না, আমলযোগ্য না, সুন্নত না। এই জন্য সহি গ্রুপের নাম এই উম্মত 73 ফিরকা হয়ে যাবে। আগের উম্মত 72 ফিরকা হয়েছিল, এই উম্মত 73 ফিরকা হবে। সঠিক যে ফেরকাটা, গ্রুপটা, এর নাম কিন্তু আহলে সুন্নত অল জামাত, আহলে সুন্নত। তারা সুন্নত মানে হাদিস না, সুন্নত মানে অল জামাত, জামাত মানে জামাত সাহাবা, সাহাবাদের ব্যাখ্যা অনুযায়ী, পরবর্তীদের ব্যাখ্যা নেবে না। যারা রসুল্লাহকে দেখছে সরাসরি তারা কি ব্যাখ্যা দিচ্ছে? এই একটা জামাত হল হক জান্নাতি। 73 ফেরকা হবে, 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সে একটা কি? মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে। এইটাকে সংক্ষেপে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাআত। এই জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের প্রশ্নে কোন জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেন নাই। আমলের প্রশ্নে, আমলের প্রশ্নে হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কি ব্যবহার করছেন? সুন্নত। কোথাও আপনি দেখাইতে পারবেন না, হাদিসের ভান্ডারে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে আমলের প্রশ্নে নবীজি হাদিস ব্যবহার করছেন। যেহেতু হাদিস সব হাদিস কি না, আমলযোগ্য না, সুন্নত ব্যবহার করছেন। আমি দু চারটে নমুনা আপনাদেরকে পেশ করি। এক হাদিস আসছে, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اِخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّتِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আমার ইন্তেকাল পরে অনেক দল উপদল দেখবা, কারোর সাথে দেখব না, দেখো কারা আমার সুন্নতের উপর কায়েম আছে, ওদের সাথে জুড়ে থাকো। নবীদিকে হাদিস ব্যবহার করলেন না, সুন্নত। আলাইকুম বিসুন্নতি অসুন্নতিল খোলাফায়ের রাশিদিন, খোলাফা রাশিদিনের সুন্নত মানতে হবে। আমাদের 20 টাকার তারাই পড়ে জামাতের সাথে, তোমার ফারুক চালু করছে, নবী আলাইহিসাল্লাম সেরেব 4 দিন জামাত করে পড়ছেন, নবী আলাইহিসাল্লাম সেরেব 4 দিন জামাত করে পড়ছেন তারাবির নামাজ আর পড়েন নাই। কেন? হুজুরে ভয় পাইতেছিলেন যে আল্লাহ খুশি হয়ে এই নামাজটা খরচ করে দেয় কিনা, দিলে আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। পরে বলেন যে না, এটা আর হবে না, জামাতের সাথে হবে না, তোমরা যাস সেই বাড়িতে পড়ে নাও। আমাদের কন্টিনিউয়াস পড়ি, কে চালু করলো? তোমার ফারুক চালু করছে। ওনাকে মানার জন্য নবীজি বলে গেছে, শুক্রবারের প্রথম আজানটা হয়, খুতবার আগেরটা না, তার আগেরটা, এত নবীদের জামানা ছিল না। উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা বাড়াইছেন, যখন মদিনা শহর বেড়ে গেল, খুতবার আজান শহরের লোকেরা শুনতে পেল না, খুতবার আজান তো বেশি দূরে যায় না, খুতবার আগের আজান দেয় তো বেশি দূরে যায় না, শহর বড় হয়ে গেছিল, তখন তিনি একটা আজান বাড়াই দিলেন। কিন্তু আমাদের মানা জরুরি, আলাইকুম বিসুন্নতি সুন্নতিল খুলাফায়ে রাশিদিন। শব্দটা কি? হাদিস না সুন্নত? সুন্নত। মান আহিয়া সুন্নতাম মিন সুন্নতি ফাকাআন্নামা আহিয়ানি, যে আমার কোন মুর্দা সুন্নতকে জিন্দা করল, সে কেমন যেন আমাকে জিন্দা করল। মুর্দা সুন্নতকে যেন আমাদের বাংলাদেশে প্রায় জায়গায় এখনো মুর্দাকে যে শোয়ায়, শীত করে শোয়ায় ঘাটটারা কেবলার দিকে পড়াই দেয়, শীত করে শোয়ায় ঘাটটারা কেবলার দিকে করে দেয়, এটা আসলে মুর্দা সুন্নত। সুন্নতটা মুর্দা হয়ে গেছে, জানা জানি নেই। আসল সুন্নত হল পুরা বডিকে কেবলার দিকে করতে হবে, শুধু চেহারা না, এই বুক, সিনা, সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ইমান আছে, এটা সহ কেবলার দিকে করতে হবে। এটা সরি হাদিস, স্পষ্ট হাদিস এটা, আল বাইতু কিবলা তুকুম হাইয়ান মাইতান, বাইতুল্লাহ তোমাদের কিবলা জিন্দা অবস্থায় মুর্দা অবস্থায়, হাইয়ান মাইতান হাদিস। তাহলে এই যে একটা আমাদের দেশের তরিকা হয়ে গেছে, শীত ক্রুশ হয় ঘাটটা কেবলার দিক করে দেয়, এটা এটা মুর্দা সুন্নত। যদি সবাই বলা বলি করে ভাই এইভাবে শোয়েন না, ডাইন কাতে শোয়ান, তাহলে সে মুর্দা সুন্নত কে কি করলো?
জিন্দা
করলো। ফাকা আন্নামা আহিয়ানি, নবীদি বলেন যে মুর্দা সুন্নত জিন্দা করলো, সে কেমন যেন আমি মুহাম্মদ রসুল্লাহকে জিন্দা করলো। আমার উদ্দেশ্য কি শব্দ ব্যবহার করলেন? মা নাহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, সুন্নত শব্দ ব্যবহার করতেছেন, হাদিস না, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। আর হাদিস দেখেন, মান আহাব্বা সুন্নতি ফকাআন্নামা আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে দুনিয়াতে আমার সুন্নতকে আমার তরিকাকে মহাব্বত করলো সে আমাকেই মহাব্বত করলো, এবং যে আমাকে মহাব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো। কি শব্দ ব্যবহার করছে? হাদিস করতেছে না, কিন্তু হাদিস বলতেছে না। আল মুতামাসসিকু বিসুন্নতি ইন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ, আমার উম্মতের ফেতনা ফাসাদের সময় যে আমার তরিকাকে আঁকড়ে ধরবে, আল মুতামাসসিকু বিসুন্নতি আমার তরিকাকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু শাহীদ, সে শহীদের বরাবর সব পাবে। শহীদের বরাবর, একশো শহীদের কথাটা কিন্তু ঠিক না, ওই হাদিসে কোন রেফারেন্স নেই। আর জান্নাতে যাওয়ার জন্য একশো শহীদ দরকারও নেই, একজন শহীদের সমান যদি আপনি হইতে পারেন, আমি হইতে পারি, তো এটাই জান্নাতে যাওয়ার জন্য। এখন কি ফেতনা জামানা না? ওটা কোন হাওয়ালা আমি আজ পর্যন্ত তালাশ করে পাই নাই, মুখে মুখে তো শুনি কিন্তু কোন রেফারেন্স নেই। এটা বাইহাকির হাদিস, আমি যেটা বললাম, আল মুতামাসসিকু বিসুন্নতি ইন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ, ফালাহু নাকি উম্মতের ফাসাদের সময় কিনা? এখন মুসলমানদের একটা গ্রুপ, তারা ওলামাদেরকে কতল করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, ওলামা তোলাবা যেখানে পাওয়া যাবে মাথা ভেঙে দেওয়া হবে আর না শহীদ করে দেওয়া হবে, তারা কিন্তু মুসলমান দাবিদার, তবলিগের দাবিদার, সে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ওলামাদেরকে মেরে ফেলো, এরা ইহুদিদের এজেন্ট বলে নাওজুবিল্লাহ। মুসলমান নাম দিয়ে, তবলিগের নাম দিয়ে যদি ওলামাকে শহীদ করা হয়, তাহলে এটা কি ফেতনা জামানা বলা হবে না? এই ফেতনা জামানায় যে সুন্নতকে আঁকড়ে ধরবে সে শহীদের সমান সওয়াব পাবে। এখানে নবীদের কি শব্দ ব্যবহার করছেন? সুন্নত। আল মুতামাসসিকু, মুতামাসসিক মানে কি? আঁকড়ে ধরা। আল মুতামাসসিকু বিসুন্নতি ইন্দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। তারপরে তারাক তৌফিক মামরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস যতক্ষণ ধরে থাকবা তোমরা পথ ভ্রষ্ট হইবে না। কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, এটা কিতাবুল্লাহ আল্লাহর কালাম, এটা আল্লাহর কালামের ব্যাখ্যা তাফসীর, আমার সুন্নত। সুন্নতটা কি? আল্লাহর কালামে, আল্লাহর কালামে আছে, নামাজ পড়ো, কিভাবে হাত তুলবেন, এইভাবে না এইভাবে, এটা কোরআন বলতে পারে না, কোরআন কোন জানদার না, এটা নবীদের দেখিয়ে দিয়ে গেছে। কিভাবে রুকু করবেন, রুকুতে আঙ্গুল ফাঁকা থাকবে না আঙ্গুল মেলানো থাকবে, পুরা নামাজে আঙ্গুল স্বাভাবিক থাকবে, রুকু তো থাকবে ফাঁকা, সেজদাতে থাকবে মিলানো, এই দুই জায়গায় শর্ত আছে। রুকুতে আঙ্গুল থাকবে ফাঁকা, সেজদাতে মিলানো। তাহলে তাফসির গুলোকে নবীজি সুন্নত করতেছে না? কোরআন মৌলিক কথাগুলো বলে, আরো তাফসির বা ব্যাখ্যা কে করে? সুন্নত করে। কি শব্দ আসছে এখানে? তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুই জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস ধরে রাখলে গোমরা হইবে না, আল্লাহর কিতাব আর আমার সুন্নত, আমার হাদিস তো বলেন না। তাহলে আমলের পোস্টে কোথাও হাদিস বলছেন না? সব জায়গায় সুন্নত বলছেন, সব জায়গায় সুন্নত। আর একটা হাদিস বলে শেষ করি, সেখানে দেখবো সুন্নত, মান আকালা তৈয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খানা খাবে এবং আমার সুন্নত অনুযায়ী আমল করবে এবং লোকেরা তার অনিষ্ট থেকে নিরাপদে থাকবে, তার ব্যাপারে কেউ ক্ষতির আশঙ্কা করবে না, অমুকের দ্বারা আমার এই ক্ষতিটা হইতে পারে এমন কোন আশঙ্কা করবে না। নবীজি সার্টিফিকেট দিচ্ছেন এ জান্নাতে যাবে। মান আকালা তৈয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি কিন্তু একটা না, অনেকগুলো হাদিস আপনাদেরকে দেখাইলাম যে আমলের প্রশ্নে নবীজি কি ব্যবহার করছেন, সুন্নাত হাদিস বলেন নাই, হাদিস রেওয়ায়ত করতে বলছেন, হাদিস ও আননি, আমার পক্ষ থেকে হাদিস রেওয়ায়ত করো। রেওয়ায়ত করার আমল করা এক কথা না, কিন্তু আমি অনেক হাদিস রেওয়ায়ত করছি আপনাদের সামনে যেগুলো আমল করা যাবে না। যেরকম চারের বেশি বিবাহ করা, মোহর ছাড়া বিবাহ করা, ফরজ গোসল অবস্থায় মসজিদে যাওয়া, আমি হাদিস বয়ান করছি না, আমল করা যাবে? হাদিসের ব্যাপারে বয়ান করতে করছেন, আমল করা যাবে কিনা পরে দেখা হবে, না আমল যোগ্য কিনা, ওটা বহাল আছে কিনা, নাকি রহিত হয়ে গেছে। তো বর্ণ করার ক্ষেত্রে কি শব্দ আছে? হাদিস, হাদিসু আননি। আর এক জায়গায় হাদিস আসছে, সেটা হলো একটা ভবিষ্যৎবাণী। আর এক জায়গায় হাদিস শব্দ নবীজি ব্যবহার করছেন, কিন্তু সেটা কি? ভবিষ্যৎবাণী। يكون في آخر الزمان دجالون كذبون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يدلونكم ولا يفتنونكم رواه مسلم مسلم شريف এই হাদিসে নবীজি বলতেছেন যে শেষ জামানায় অনেক ধোকাবাজ মিথ্যুক প্রকাশ পাবে। এখন আখেরের জামানি দাজ্জালুনা, দাজ্জাল মানে ধোকাবাজ, কাররাবুন মানে মিথ্যুক প্রকাশ পাবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যে হাদিস বলে বলে তোমাদের সামনে হাদিস বলবে, বেশি বেশি হাদিস পেশ করবে। কিরকম হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেসব হাদিস তোমরাও কোনদিন শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। শেষ জামানায় একটা গ্রুপ বের হবে, এরা বেশি বেশি হাদিস বয়ান করবে। কিরকম হাদিস? যে হাদিস তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে থাকবা। লা ইউদিল্লুনাকুম, যাতে করে ওরা তোমাদেরকে গোমরা করতে না পারে। এটা ভবিষ্যৎবাণী না? এটা এটা একটা ভবিষ্যৎবাণী না? যে শেষ জামানায় হাদিস বলে বলে ফিতনা করার জন্য লোক দাঁড়ায় যাবে, লোক তৈরি হবে, তারা হাদিস বলবে তা কেউ শোনে না। যেমন আজকাল বহু হাদিস শোনা যাইতেছে, আমাদের বাপ দাদা শোনে না। তাহলে একটা হলো এই যে কোন শরিয়াতে কোন কাজা নামাজ নেই, শরিয়াতে কোন কাজা হয়ে গেছে তবা করে না, পড়ার দরকার নেই। বলেন এই কথা আপনারা শুনছেন, বাপ দাদা শুনছে শোনে নাই? কি হাদিস, কি হাদিস এলো, আজিব আজিব কথা। আবার তারা বলতেছে যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের হয় এবং আওয়াজ কানে শোনা যায় তাহলে উজু ভাঙবে, আর আওয়াজ যদি শোনা না যায় তাহলে সেই হাওয়া বের হওয়ার দ্বারা উজু ভাঙবে না। এটা আমরা শুনছি কোনদিন? আমাদের বাপদাদা শুনছে শোনে নাই? তারা বলতেছে তারাবির নামাজ 8 টাকা পড়তে হবে, 20 টাকার কোন তারাবি নেই, অথচ চারু মাজাবে 20 টাকা, কোন মাজাবে 20 টাকাতে কম নেই, মালিকি মাজাবে তো 36 টাকা, আর তিন মাজাবে 20 টাকা, তারা কইতেছে 8 টাকা। তাহলে এই কথা আমাদের বাপদাদা শুনছে? বলেন শুনছে? তাহলে ওই হাদিসের সাথে মিশতেছে কথাগুলো? তারা বলতেছে বিবিকে তিন তালাক দিলে এক তালাক পড়বে, তিন তালাক দিলে এক তালাক পড়বে, এটা আপনারা শুনছেন? আমাদের হকানি আলমের মুখে শুনছেন? আমাদের বাপদাদারা শুনছে? অত তারা করতেছে এটা। এই যে হাদিস দিয়ে ফেতনাকারী দল তৈরি হবে, ফেতনা করে দল বুঝাইতে দিয়ে হুজুর হাদিস শব্দ ব্যবহার করছে। ফেতনাকারী দল শনাক্ত করার জন্য হুজুর কি শব্দ ব্যবহার করছে? সুন্নত ব্যবহার করেন নাই। আমলের প্রশ্নে সব জায়গায় কি? সুন্নত, 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 কোথাও হাদিস নেই, কোথাও হাদিস নেই। আহলুল হাদিস নাম দেওয়াটা গলত। যে আপনি আহলুল হাদিস নাম দিবেন সেই আপনাকে 11টা বিয়ে করতে হবে, হাদিস আছে করা, সে আপনাকে মোহর ছাড়া বিয়ে করতে হবে, সে আপনাকে ফরজ গোসল অবস্থায় কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। সে আপনাকে এক বছরের কম বকরি দিয়ে কি করতে হবে? কুরবানি করতে হবে। সব আপনার উপর আসবে, যত হাদিস রহিত হয়ে গেছে তাহলে সব চলে আসবে। এই নামটা সহি না। এই জন্য বলা হয় শরিয়াতের দলিল চারটা, কটা বলা হয়? কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। কোরআন হাদিস বলা হয় না, কিন্তু যেহেতু হাদিসে অনেক কিছু আছে রহিত হয়ে গেছে বা কারোর সাথে খাস, এই জন্য হাদিস বলা হয় না। কি বলা হয়? কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। এই জন্য যারা হাদিসের কিতাব জমা করছেন, হাদিসের কিতাব কিন্তু মক্কা মদিনায় জমা করা হয় নাই, হাদিসের কিতাব জমা করা হয়েছে রাশিয়ায়। মদিনায় একটা কিতাব লেখা হয়েছে, তার নাম মুয়াত্তা মালিক, মুয়াত্তা। আর সব হাদিসের কিতাব কোথায় জমা করা হয়েছে? রাশিয়ায়। এখন তো এলেমের মার্কাজ হল গ্রেট ভারত, বর্তমান সময় এলেমের মার্কাজ হল গ্রেট ভারত। এর আগে এলেমের মার্কাজ ছিল রাশিয়ায়, ওখানে কমিউনিজম আসার আগ পর্যন্ত এলেমের মার্কাজ কোথায় ছিল? রাশিয়া ছিল, ওইখানে হাদিসের কিতাবগুলো জমা করা হয়েছে। তো যারা হাদিসের কিতাব জমা করছে তারা তাদের কিতাব কিন্তু হাদিস দিয়ে নাম রাখে নাই, হাদিস দিয়ে নাম রাখে নাই, তার নাম রাখছে সুনানে আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানে ইবনে মাজা। সুনান কি জিনিস? সুন্নত এক বচন, তার বহু বচন হল সুনান। তাহলে কি দিয়ে নাম রাখছে? এর ভিতরে ইঙ্গিত আছে যে আমল করতে হবে কি হাদিসের উপরে না সুন্নতের উপরে। যে হাদিসটা হাদিস কিতাবে যা আছে সব হাদিস, হাদিসের কিতাবে যা আছে সব কি, ওর থেকে একটা পাঠ সুন্নতের কাতারে চলে গেছে। হয়তো বাসনি করে একটা পাঠ, কোন পাঠ? যেটা উম্মতের জন্য বলা হয়েছে এবং যেটা রহিত হয় নাই, উম্মতের জন্য বলা হয়েছে এবং হাদিসের ভান্ডার থেকে এই পাঠটা হলো কি সুন্নত, এইটা পরে আমল করতে বলা হয়েছে। এই জন্য তারা হাদিসের কিতাবের নাম লেখার সময় হাদিস দিয়ে নাম লেখে নাই, কি দিয়ে লিখছে? সুনানে মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, হ্যাঁ সুনানে দারেমি, সুনানে বাইহাকি, সব সুনান দিয়ে লিখছে। তো আমি এই কথাটা কোথেকে শুরু করছিলাম মনে আছে কিনা, যে আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও তারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত অনুসরণ করো। কিছু লোক বলে তোমরা যারা আল্লাহকে পাইতে চাও তারা সহি হাদিস অনুসরণ করো। তা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলতে চেষ্টা করতেছিলাম ওই তরজমাটা ঠিক না, সহি হাদিস অনুসরণ করে এই তরজমাটা ঠিক না। বহু সহি হাদিস খাস নবীদের সাথে সাহাবায়ে কেরামের সাথে খাস, আমাদের জন্য আমলযোগ্য না। বহু সহি হাদিস রহিত হয়ে গেছে, হাদিসের কিতাবে আছে কিন্তু কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, আমাদের জন্য প্রযোজ্য না। যেমন একবার নবীজি পায়ে ব্যথা পাইছিলেন, তো দোমনজলায় ছিলেন এক মাস, কিছু লোক দেখা করতে গেল, তো তারা কিন্তু দাঁড়ায় একটা দেখা করছিল, নবীজি তো পায়ে ব্যথা, সাওয়ারিতে পড়ে গেছিলেন, সাওয়ারিতে পড়ে দিয়ে পায়ে ব্যথা পাইছিলেন, হুজুর দাঁড়াইতে পারতেন না, হুজুর বসে নামাজ পড়তেছিলেন। আর যারা দেখা করতে গেছিল ওরা দাঁড়াই পড়তেছিল, হুজুরের নামাজের মধ্যে ইশারা করে তাদেরকে বসাই দিল, তারা বসে গেল। পরে নামাজের পরে তাদেরকে বললেন ইন্নামা জুইলাল ইমাম লিয়ুতাম্মা বিহি ফাইদা আম্মাল ইমাম কায়মান ফসল্লু কায়মান ফাইদা আম্মা জালেসান ফসল্লু জুলুসান নাজমাইন। ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য, তোমার ইমাম যদি দাঁড়াই পড়ে তুমিও দাঁড়াই পড়ো, তোমার ইমাম যদি বসে পড়ে তুমিও, আমি যদি বসে পড়তেছি তো তোমরা কি করবো, বসে পড়বো। এই জন্য মাঝখানে বসাই দিলেন। এই হাদিসটা বুখারী শরীফে অনেক জায়গায়, আট দশ জায়গায় আছে এই হাদিসটা। তো তোমার ইমাম যদি বসে নামাজ পড়ে, তোমার কোনো অজর আপত্তি না থাকলেও বসে নামাজ পড়ো। কিন্তু এই হাদিসটা কিন্তু পরে টিকে ছিল না, বহাল ছিল না, যে কারণে অফাতের আগে মৃত্যুর আগে হুজুর অসুস্থ হয়ে গেছিলেন। এক বুধবার ইশার সময় অসুস্থ হয়ে গেলেন বুধবার, আর সোমবার দুপুরে মারা গেলেন। ইশার থেকে হুজুর আর যেতে পারেন নাই, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে শনিবারে এক অক্টর জন্য হুজুর মসজিদে গেছিলেন, বুধবার থেকে সোমবার, এর মধ্যে শনিবারে জোহরের সময় হুজুর কি দুজনের কান্ধে ভর দিয়ে মসজিদে গেছিলেন, যে বসে বসে নামাজ পড়েছিলেন এবং আবু বকর সিদ্দিককে মোকাবেল রাখছিলেন, কিন্তু পয়লা কাতারে না, নিজের পাশে। কি জন্য? আওয়াজ খুব ছোট ছিল, আওয়াজ খুব ছোট থাকাতে মোকাবেল নিজের সাথে রাখছেন, পিছনে রাখেন নাই। তো ওই সময় হুজুরে নামাজ পড়াইলেন বসে, আর পিছনে অনেক সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম, তারা পড়লেন কিন্তু দাঁড়ায়। আগেরটা ঠিক আছে, আগের একটা বুখারি হাদিস শোনাইলাম, ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়ো, এখানে বসে পড়ছে তারা দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় পড়ছে কেন, আগেরটা রহিত হয়ে গেছে। বহু সহি হাদিস রহিত হয়ে গেছে, বহু সহি হাদিস রহিত হয়ে গেছে। এটা সহি হইলে আমল করা যাবে না, বুখারিতে থাকলে আমল করা যাবে না, এবং জনসাধারণের জন্য হাদিসের কিতাব রিসার্চ করা ঠিক না। কেন ঠিক না? ওইখানে লেখা থাকে না এটা কি বহাল আছে না রহিত হয়ে গেছে, তো লেখা থাকে না। তা যিনি পড়ান উনি বলে দেন, ওনার কাছে সব হাদিসের জ্ঞান থাকে, ওনার কাছে আরো বিভিন্ন হাদিসের জ্ঞান থাকে, ওটা দিয়ে উনি ধরতে পারেন, উনি ছাত্রদের বলে দেয় এটা রহিত হয়ে গেছে। কিন্তু জনসাধারণ যদি একা বুখারি পড়তে আরম্ভ করে, একা মুসলিম পড়তে আরম্ভ করে, তাকে কে বলে দিবে বলেন, তাকে কে বলে দিবে এটা রহিত হয়ে গেছে? তখন সে ওখান থেকে পড়ে আসে মসজিদে, এসে ঝগড়া ঝগড়া লাগাবে কার সাথে, ইমামের সাথে, এ হুজুর আমি তো দেখে আসলাম বারবার হাত তুলতে হবে, আপনি এটা বলেন না কেন, আপনি বলেন না কেন, আপনি বুখারি পড়েন নাই, হয়তো তুমি তো বুখারি পড়েই তো মৌলবি হয়েছে, আপনি তো সরাসরি বুখারি পড়ছেন না অনুবাদ পড়ছেন, কিন্তু আরবিটা পড়ে গেছেন, এই জন্য জনসাধারণের জন্য সুন্নতের কিতাব পড়া উচিত। সুন্নতের আর এক নাম হল ফেকাহ। সুন্নতের আর এক নাম কি? ফেকাহ। সুন্নত এক জিনিস, ওটা মূলত হাদিস, কিন্তু সুন্নত হলে সনদ থাকবে, ফেকাহ হলে সনদ থাকবে না। যত হেদায় আছে, কুদুরি আছে, ওগুলো ওখানে যা মশলাগুলো আছে সব কিন্তু সুন্নত। হাদিস থেকে বাছনি করে একটা পাঠ সুন্নত না, ওই সুন্নত। কিন্তু ফেকা তখন বলা হবে, তখন ওর সাথে সনদ থাকবে না। সনদ থাকলে সুন্নত। জনসাধারণের জন্য হয় সুন্নতের কিতাব পড়তে হবে, না হয় ফেকার কিতাব পড়তে হবে, হাদিসের কিতাব না, তাহলে সে গোমরা হয়ে যাবে, পদভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আয়াতে আমি বুঝাইতে চাইছিলাম যে আয়াতের তরজমা, তোমরা আল্লাহকে পাইতে চাইলে আমার সুন্নত অনুসরণ করো, সহি হাদিস না। এই কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? ওটা ভুল তর্জমা, তলব তর্জমা, এই তর্জমা করা যাবে না। এখন একটা জিনিস বুঝতে হবে যে সুন্নত কি। আমাদেরকে সুন্নত মানতে বলা হল, সুন্নত মানতে বলা হল, সুন্নতটা কি? সুন্নতের দুই রকম এলেম হয়, একটা হল তাফসিলি এলেম, ওটি অর্জন করা ফরজে কেফায়া। সুন্নত শরিয়াত এক কথা, সুন্নত শরিয়াত এক কথা, এর বিস্তারিত একটা এলেম আছে ব্যাখ্যা সহ, ওটা হাসিল করা কি? ফরজে কেফায়া। আর ওর সারমর্ম হল ছয়টা পয়েন্ট। সুন্নত সারমর্ম কয়টা পয়েন্ট? ছয়টা পয়েন্ট। এইটা অর্জন করা ফরজে আইন। বিস্তারিত সুন্নতের বিস্তারিত এলেম অর্জন করা মওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর মৌলিক কথাগুলো হাসিল করা ফরজে আইন। ফরজে আইন সম্পর্কে এই হাদিস বলা হয়েছে, তলাবুল আইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল আইলমে। এখানে কিন্তু বিস্তারিত এলেমের কথা বলা হয়নি, কারণ সব মানুষের ফরজ না। এখানে ওই যে সারমর্ম যে ছয়টা আছে, পুরা শরীয়তের সারমর্ম কয়টা? ছয়টা। ওই ছয়টার কথা ইহা দিতে বলা হয়েছে, তলাবুল এলমে ফারিজাতুন আল্লাহ কুল্লি মুসলিম। এখন এই ছয়টা কি? এক নম্বর, শেরেক মুক্ত ইমান, ইমান আকিদা যারা অন্তরে থাকে এমনি শেরেক থাকতে পারবে না। যারা মাজারে যায় কিছু পাওয়ার আশায়, শেরেকের মধ্যে আছে। যারা বস্তুর শক্তিতে বিশ্বাস করে, বস্তুর থেকে হয়, এরা শেরেক করে। যারা নবীদেরকে আলেমুল গায়েব, গায়েব জান্নাল্লাহ মনে করে, তারাও শেরেক করে। যারা নবীদেরকে নূরের তৈরি বলে, তারাও শেরেক করে। শেরেক ওয়ালা ইমানের কোনো দাম নেই। যে ইমানের মধ্যে শেরেক মিশানো, ও ইমানের কোন নাম নেই, বেকার। শরিয়তের এক নম্বর তালিম, সুন্নতের যে ছয়টা পয়েন্ট সারমর্ম, ওর এক নম্বর হল শেরেক মুক্ত ইমান। শেরেক মুক্ত ইমান, এর এত ফজিলত। যদি কোনো আমলও না থাকে বা আমল গলত, শুধু ইমানের জোরে সে বেসতে যাবে, শুধু সহি ইমানের জোরে সে বেসতে যাবে। এটা হল এক নম্বর। দুই নম্বর হল যেগুলোকে ইবাদাত বলা হয়, ইবাদাত বলা হয়, যেমন কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এগুলোকে ইবাদাত বলা হয়। এইগুলো নবীদের তরিকা মতো করা, মন গড়া তরিকায় না করা। আপনি নামাজ পড়বেন, নবীদের তরিকায় পড়তে হবে। নবীদের হাত এইভাবে তুলছেন কান বরাবর, আপনি এইভাবে তুলবেন, এইভাবে না। এইভাবে নবী যে নাবির নিচে মানতে করেছেন, তাহাতা সুররা, তাহাতা সুররা নাবির নিচে মানবেন। নবী যে আমিন আসতে বলতে বলছেন, কলাজ্লিন ও খফা জাবিহা সওত, আপনি আসতে বলবেন। নবীজি এক রাকাতে একটা রুকু করছে, আপনি একটা রুকু করবেন। অনেকে না বুঝে একাধিক রুকু করে, কেমনে রুকুর থেকে উঠে আবার রুকুর মতো করে ঝুঁকতে ঝুঁকতে যায়, আর ওঠার সময় রুকুর মতো করে ঝুঁকতে ঝুঁকতে ওঠে। এক রাকাতে কয়টা রুকু হয়ে গেল? তিনটা হয়ে গেল। এবার পুরা নামাজটা কারো কাছে শিখতে হবে। নবীজিকে স্বয়ং আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় নামাজ দেখাই দিচ্ছেন। নবীজিকে নামাজ দেখাই দেওয়া হয়েছে, শুধু থিওরিটিক্যাল নামাজ দেওয়া হয়নি, প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। জিব্রাইল আসছেন মক্কাতে মানুষের সুরতে, পুরা রুকু সিজদা উজু উজু সহ দেখাই দিচ্ছেন। কিন্তু আজকাল আমরা কাউকে দেখাই না, হুজুরাও দেখাই দেয় না, আর জনগণও দেখায় না। এটা একটা মুর্দা সুন্নত হয়ে গেছে, এই সুন্নতটা জিন্দা করা দরকার। কোন আলেম পাইলে হুজুর আমার রুকুটা দেখেন, আমার হাত তোলা দেখেন, আমার সেজদাটা দেখেন, এটা করা উচিত, এটা জরুরি, এটা তার তালিম হওয়া দরকার। সুন্নত গুলো নবীদের তরিকায় করা, বিশেষ করে জিন্দগির শেষ পর্ব যে কাফন দাফন, এইখানে নবীদের তরিকা। আমি এখানে কথা বলে রাখি, আমরা সুন্নত শুনলে যারা বুঝি জোহর আগে তরিকা সুন্নত, ওটা কিন্তু হাদিসের পরিভাষা না, ওটা ফিকাবিদদের পরিভাষা। আমরা সাধারণত সুন্নত শুনলে যা বুঝি জোহরের আগে চার রেখাত পরে দুই রেখাত, এটা বুঝি না, এটা হাদিসের পরিভাষা না। কার পরিভাষা? ফিকাবিদদের। হাদিসের বারবার নবীদের সুন্নত বললেন, নবীদের তরিকা, ওই তরিকার মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, ফিকাবিদদের সুন্নত আছে, মুস্তাহাব আছে, সব আছে, এটা মাথায় রাখতে হবে। ফিকাবিদদের সুন্নত এক, আর নবীজির সুন্নত আর এক। নবীজির সুন্নত করলে তার মধ্যে কি আছে? ফরজ আছে, ফরজটা নবীজির তরিকা না। এই দাড়ি দেখা ওয়াজিব, অনেকে সুন্নত বলে, ঠিক আছে, এই হিসেবে সুন্নত, যেটা নবীজির তরিকা। কিন্তু পজিশন কিন্তু সুন্নত না, পজিশন তো ওয়াজিব। হাদিসে যখন সুন্নত পাইবেন তখন আপনি জোহরের চার রেখাত বুঝবেন না, তখন সবগুলো বুঝতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুয়াক্কাদা সব বুঝতে হবে। তো বলতেছিলাম, জিন্দেগির শেষ পর্বের ভিতরে সুন্নত নেই আমাদের। যেরকম কেউ মরে গেলে নবীজির সুন্নত কি? ঝটপট দাফন করা, দু চার ঘন্টার মধ্যে দাফন করা। দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين ظهرنا أهله كنا مسلمان اللاش تر পরিবারের মধ্যে আটকে রাখা জায়েজ নেই। কাজ ভাগ করে দিতে হবে, ঝটপট দাফন হয়ে যাবে। তোমরা গোসল দাও, তোমরা কাফনের কাপড় নিয়ে আসো, তোমরা বরই পাতাতে পানি গরম করো, তোমরা কবর খোদো, কাজ ভাগ করে দিতে হয়, ঝটপট হয়ে যায়। ঝটপট কেন করতে হবে? মমিনের কবর, কবরটা তার জন্য জান্নাতের বাগান। আপনি যত তাড়াতাড়ি দাফন করলেন সে জান্নাতের বাগানে চলে গেল, আর যত দেরি করলেন আপনি তাকে জান্নাতের বাগান থেকে মাহরুম করে দিলেন। এটা সুন্নত ছিল, আমরা এই সুন্নতটাকে ছেড়ে দিছি। আমরা তার চেহারা দেখানোর জন্য দেরি করতেছি, জানাজায় বেশি লোক আসবে তার জন্য দেরি করতেছি, তার বড় ছেলে আসবে অমুক জায়গা থেকে, ছোট ছেলে আসবে অমুক জায়গা থেকে, তার জন্য দেরি করতেছি, করতেছি কিনা বিভিন্ন কথা বলে আমরা দেরি করতেছি। তার সুন্নতের বল খেলাম, দেরি করা যায় না। এমনকি জানাজা নামাজের পরে চেহারা দেখানো কিতাবে নিষেধ করছে, জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। অথচ চেহারা দেখাতে কি বেশিক্ষণ লাগে? 10-15 মিনিট লাগে, এটাও নিষেধ। কেন? না, চেহারা দেখাতে দেবা তোকে কবর রাখতে দেরি হয়ে যাবে, ওর জান্নাতের বাগানে রাখতে দেরি হয়ে যাবে। এটা সুন্নত কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। দুই নম্বর, কবরে রাখবো ডাইন কাতে রাখতে হবে, কিন্তু এখনো অধিকাংশ এলাকায় চিৎকুশ হয় আর ঘাটটাতে বেঁকায় দেয়, বেঁকায় দিয়ে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মাইয়্যিত তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম। অথচ যে তরিকায় শোয়াইছে তা কি না? রসুলের তরিকা না, আমাদের জাহালাতের তরিকা, মূর্খতার তরিকা। এটা বলা বলে ঠিক করতে হবে, এই সুন্নতটা তরক হয়ে গেছে, এটাও মুর্দা সুন্নত। তিন নম্বর, মাইয়াতের জন্য সব রিসানি করা হয়, ঠিক আছে, সব রিসানি শরিয়াতে আছে, শরিয়াতে সব রিসানি প্রচুর হাদিস আছে বুখারিতে, সব রিসানি বিভিন্ন সাহাবায়েকরাম আছেন, হুজুর আমার আম্মা মারা গেছে, আমারটা বাগান আছে, আমার আম্মার নামে সৎকার করতে চাই, উনি কি সব পাবেন? হ্যাঁ সব পাবে, সব পাবে, সব রিসানের অনেক হাদিস, এটা ভালো, সব রিসানি করা যাবে। কিন্তু আমাদের দেশে ভুল হলো, এই সব রিসানি করতে যায় যে খতমটা পড়ে, এই খতম যাদেরকে দিয়ে পড়ায় ওদেরকে টাকা দেয়, যে আহমেদ সাহেবকে দিয়ে খতম পড়ায় ওদেরকে কি দেয়, টাকা দেয়। এতে হলো কি, এই খতমের সব বাতিল হয়ে গেল, আপনার বাপ মা কবরে কিছুই পেল না, আপনি টাকা দিলেন এটাও গোনা হলো, যে হুজুর নিল তার রিজিকটা হারাম হয়ে গেল। এই জন্য সব রিসানির খতমে টাকা পয়সা লেনদেন করা হারাম, তো গোনা হবে, মুর্দাকে মাহরুম করা হবে, মুর্দা কোন সব পাবে না। এই আরেকটা ভুল, জিন্দগি শেষ পর্বে আরেকটা ভুল, এই টাকা দিয়ে খতম পড়াই, টাকা দিয়ে পড়াইলে হবে না। কোন কওমে মাসায় যান যে বলে আসেন টাকা নেবে না, তা আল্লাহর রাস্তা পড়ে দিবে। আরেকটা ভুল হলো, কারণ ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে সবাইকে অংশ বুঝাই দিতে হয়, শর্ট টাইমের মধ্যে, সপ্তাহ দশ দিনের মধ্যে ফারায়েজ বের করে তার অংশ, তার স্ত্রী কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, বুঝাই দিতে হয়। বুঝাই দেওয়ার পরে তারা একসাথে খাবে না আলাদা আলাদা খাবে তাদের ব্যাপার, কিন্তু আগে বুঝাই দেন। কিন্তু এটা কি কোথাও আছে? হ্যাঁ, এইখানে কত লোক পাওয়া যাবে, তাদের বাপ মারা গেছে, কিন্তু তারা হয়তো সাথে সাথে কি করে নাই, ফারায়েজ বের করে প্রত্যেককে অংশ বুঝায়, এটা একটা মুর্দা সুন্নত। এই মুর্দা সুন্নতকে জিন্দা করতে হবে। আমি হাদিস শুনেছিলাম আপনাদেরকে, যে ব্যক্তি মুর্দা সুন্নতকে জিন্দা করে সে কেমন জন্য নবী আলাইহিস সালামকে জিন্দা করল, সাংঘাতিক কথা। কিন্তু এই সুন্নতটা না থাকার দরুন হক্কুল ইবাদ নষ্ট হয়েছে, কারণ বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, ওদের হিসা কারা খাইতেছে, ভাইরা খাইতেছে, মায়েরা খাইতেছে, আত্মীয় স্বজনরা সে খাইতেছে, হক নষ্ট হল না। বিশেষ করে বাপ মারা যাওয়ার সময় যদি কোন সন্তান নাবালক থেকে থাকে তাকে বলা হয় এতিম। কি বলা হয়? এতিম। এতিমেরটা সিপারেট করতে হয়, সিপারেট করে একজনকে দায়িত্ব দিতে হয়, সে ওইখান থেকে এতিমের জন্য খরচ করবে। অন্যটা এতিমের দিক যাক, অসুবিধা নেই, এতিমেরটা যেন অন্যদিকে না আসে, এতিমের হিসা যেন অন্যদিকে না আসে। এটা না করলে কি ক্ষতি? এইভাবে এতিমেরটা সেপারেট না করলে এতিমের মাল তার মা খাইতেছে, তার ভাই বেড়াদাররা খাইতেছে, আত্মীয় স্বজনরা বেড়াইতে আসতেছে তারা খাইতেছে, অনেক সময় হুজুরদেরকে দাওয়াত দিচ্ছে তারাও খাইতেছে, এসব কি খাইতেছে? এতিমের মাল খাওয়ার মধ্যে শরীর হয়ে দিতে। অথচ কোরআন শরীফে আসছে চতুর্থ পারার ১৭ পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় তারা দোজখের আগুন পেটের মধ্যে বুঝাই করতে, দোজখের আগুন খাইতেছে, যারা এতিমের মাল খায় তারা দোজখের আগুন খায়, আমরা তাই করতেছি। তাহলে দুই নম্বর কি ছিল? শূন্যত সার্বমত ছয়টা, তো দুই নম্বরটা কি? ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা। তিন নম্বর হল আয় রোজগার হালাল রাখা, এক কথা বলে মুআমালাত, আর বাংলা বলে আয় রোজগার হালাল রাখা। আপনি ব্যবসা করেন, ব্যবসার মশলা জিজ্ঞাসা করেন, ব্যবসার মশলা কি? আপনি চাকরি করেন, চাকরির মশলা জিজ্ঞেস করেন, আপনি জমিন আবাদ করেন তাহলে জমিনের মশলা জিজ্ঞেস করেন, সবটার মশলা আলাদা আলাদা, এটা জিজ্ঞেস না করলে আপনার আয় রোজগার কি হবে না, হালাল থাকবে না, হারাম হয়ে যাবে, আর হারাম খাইলে কোন ইবাদত কবুল হয় না। হারাম রক্ত যে কারো হাটের মধ্যে দৌড়ায়, ওই হাটে নেককাদের এরাদা পয়দা হয় না। হাটে রক্ত দৌড়ায় না, হারাম রক্ত দৌড়ায়, তাহলে সেখানে নেককাজের খেয়াল পয়দা হয় না। হালাল রক্ত দৌড়ায় তাহলে ওই কলবে কি হয়, নেককাজের ইচ্ছা জাগ্রত হয়। তাহলে তিন নম্বর হলো আয় রোজগার কি করতে হবে, হালাল রাখতে হবে। চার নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার মধ্যে এক নম্বর বাপ মা, আল্লাহ রাসূলের মধ্যে এক নম্বর কে, বাপ মা। তারা তাদের এত বড় ফজিলত আল্লাহ দিচ্ছেন, বাপ মার দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকানো একটা কবুল হজ সব। একবার যদি কবুল একবার তাকান মহব্বতের দৃষ্টিতে, আপনি একদিনে একশো বার তাকান, একশোটা কবুল হজ সব দেওয়া হবে আপনাকে। আবার যদি কেউ গুসার দৃষ্টিতে তাকান, রাগের দৃষ্টিতে, ধমকের দৃষ্টিতে, হাদিস আছে যদি সে তওবা না করে, মাফ চায় না নেয়, তো সে বেঈমান হয়ে মারা যাবে। এই বাপ মায়ের বেঁচে থাকলে সাতটা হক, আর যখন চলে যাবে তখন আর সাতটা হক, মোট কয়টা? কোথায় পাবেন? আমার লেখা অনেকগুলো কিতাব আছে বাংলায়, একটা কিতাবের নাম হল আমাল সুন্না, আমার ওয়েবসাইটে আছে, আমার যে ওয়েবসাইট দারসে মানসুর, ওখানে আমার সব কিতাবও আপনার পাবেন, নেটের মধ্যে সব কিতাব পাবেন। ওখানে এই চোদ্দটা হক আমি লিখে দিছি, বেঁচে থাকলে সাতটা হক কি, মারা গেলে আর সাতটা হক কি, এটা আমরা যদি না জানি, আমরা যদি আমাদের বাপার ব্যাপারে আমল না করি, তা আমাদের ছেলে ফেলে আমাদের ব্যাপারে করবে? এই বাপার হক, স্ত্রীর হক জানতে হবে। তাকে শুধু খরপোশ দিলে আর আরামের সাথে রাখলে হবে না, স্ত্রীকে দিন শেখাইতে হবে। স্ত্রীর মেইন হক কি, দিন শিক্ষা দিতে হবে, তাকে পর্দায় রাখতে হবে, এবং তাকে দিয়ে তালিমের কাজ নিতে হবে। আপনার যত সন্তান আছে, এরা ছয় সাত বছরের নাম মাদ্রাসায় যায়, এর আগ পর্যন্ত কে তালিম দিবে? পুরুষরা তো বাইরে বাইরে থাকে, সময় পায় না, মায়ের কাছে বড় হয়, তালিম কে দিবে? প্রত্যেক দিন কমপক্ষে একটা সুন্নত শেখাবে। আমার একটা কিতাব আছে, কিতাবের নাম হল পকেট সাইজ নবীজির সুন্নত, কিতাবের নাম কি, এই কিতাব আমি, হ্যাঁ, উজু গোসল খাওয়া দাওয়া সবকিছু সুন্নত, নামাজ, হ্যাঁ, সবকিছু সুন্নত লিখে দিয়েছি আমি, ছোট্ট কিতাব। এই কিতাব দেখে দেখে ডেলি একটা একটা সুন্নত তালিম দিল। স্ত্রীদেরকে দিয়ে, আমাদের মা বোনদেরকে দিয়ে এই কাজটা নিতে হবে, এবং তারা যেন মহিলা মহলে দাওয়াতের কাজ করে, এটা তাদেরকে দিয়ে কাজ নিতে হবে, মহিলা মহলে দিনের কাজ, দাওয়াতের কাজ। এই তোমার স্বামী তবলিগে সময় লাগাইছে কিনা, তোমার স্বামী দাঁড়িয়ে রাখছে কিনা, তোমার ছেলে পেলে কোরআন শরীফ সহি করতে পারে কিনা, তোমার ছেলে পেলে হাফেজ হয়েছে কিনা, এইভাবে তাদেরকে কি করবে, অন্য মহিলাদেরকে তাশকিল করবে। এই মহিলাদের হক, স্ত্রীদের হক, এটা খাওয়াইলে হবে না। সন্তানের হক আছে, সন্তানের হক কি, সুন্দর নাম রাখতে হবে, আব্দুল আজিজ, আব্দুল খালেক, আব্দুল রহিম, আকিকা করতে হবে, এবং তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, মুসলমান বানাইতে হবে। এক কথায় সন্তানের মেইন হক কি, মুসলমান বানাইতে হবে, এবং বালেগ হওয়ার পরে কোন দিনদার জায়গায় বিবাহ দিতে হবে, তাহলে সন্তানের হক। যদি আপনি এইগুলো না করে অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি এনে দিলেন, লন্ডন থেকে এনে দিলেন, অক্সফোর্ড থেকে, হক আদায় হবে? হবে না। বরং ওই আয়াত ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমার ছেলে না খাই মরবে, এই ভয় যদি কোরআন শিক্ষা থেকে মাহরুম করো, তো তুমি ছেলেকে হত্যা করে দিলে। কোরআন শিখাইলে না খাই মরবে, খাওয়া পাবে না, এই ডরে তুমি কোরআন শিক্ষা দিলে না। এই আয়াত বলতেছে তুমি নিজে পিতা হয়ে সন্তানকে কতল করে দিলা। এই আয়াত তফসির দেখো আছে কিনা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, মুফতি শফি রহমতুল্লাহ এই তফসির লিখছে, সন্তানকে কোরআন থেকে মাহরুম করা তাকে কতল করে দাও, হত্যা করে দাও, সন্তানের হক এটা। সন্তানের জন্য আপনি আমি মৃত্যু সময় আমাকে সুরা ইয়াসিন পড়তে পারে, কালেমা তালকিন করতে পারে, আপনার ছেলে যেন আপনাকে গোসল দিতে পারে, আপনার আমার ছেলে আপনার আমার জানাজা পড়াইতে পারে, এই যোগ্যতাটুকু আগে দিতে হবে, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার। এই যোগ্যতা আগে দেওয়ার পরে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, নিষেধ না। মুসলমান না বানায় আগে গেছেন কোন দিকে ডাক্তার বানাইতে, আপনি ধ্বংস হয়ে গেলেন, ছেলেটাকে ধ্বংস করলেন, আল্লাহ হেফাজত করুন। তাহলে এটা হলো বান্দার হক, পাড়া প্রতিবেশীর হক আছে, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। যে গাড়ি ঘোড়াতে আপনার পাশে বসছে, গাড়ি ঘোড়াতে ওরও হক আছে, ওকে আরামের সাথে বসতে দেন, ওকে একটু দিনের কথা শোনাই দেন, ওকে দিনের কথা দাওয়াত দিয়ে দেন। একটা কাফেরেরও হক আছে, তাকেও আপনি বলে দেন পরিচয় আছে আপনার সাথে, ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তোমার মুক্তি চাই। দেখো ইসলাম হলো সর্বশেষ ধর্ম, এরপরে আর কোন ধর্ম আসে নাই, আসবেও না। কাজে তুমি যদি নাজাত চাও, মুক্তি চাও, মুসলমান হও। এই দাওয়াতটা কাফেররা আমাদের কাছে পাও না, দাওয়াতটা দিতে হবে। সে গ্রহণ করবে কিনা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আজকাল কিছু কিছু লোক নাকি বলতেছে হেদায়েত আল্লাহর হাতে না, কিছু কিছু লোক বড় বড় ইজতেমার মধ্যে বলতেছে, লাখো লোকের ইজতেমার মধ্যে বলতেছে হেদায়েত যদি আল্লাহর হাতে হইত তাহলে রসুল পাঠাইছে কি জন্য? এগুলো গুমরাহের কথা। প্রায় 79টা আয়াত দ্বারা সাবেত, 79টা আয়াত দ্বারা সাবেত হেদায়েত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি কত চাইছিলেন চাচার হেদায়ত, চাচা কি ইমান আনছিল, আবু তালেব ইমান আনছিল, তাহলে কি বোঝা গেল হেদায়ত কার হাতে?
আল্লাহ।
তো কাফেরকে দাওয়াতটা পৌঁছায় দেওয়া আপনার আমার দায়িত্ব, সে কবুল করবে কিনা এটা আল্লাহর হাতে। আল্লাহ তো সে চাই নিতে পারে তো পারবে, মুসলমান হয়ে যাবে, না হলে হবে না। কিন্তু আমার পৌঁছাইতে হবে, তার হক পাও না। এটা কয় নম্বর ছিল? চার নম্বর। পাঁচ নম্বর হল জন্মগত ভাবে আমাদের কলবের মধ্যে কিছু ব্যাধি রাখা হয়েছে, রোগ রাখা হয়েছে জন্মগত ভাবে। রোগ নেশার মধ্যে একদম দাখেল, যেরকম ক্ষুধা লাগে না আমাদের, ক্ষুধা লাগে, পিপাসা লাগে, ঘুম পায়, এগুলো আলাদা করা যাবে? ওই রোগগুলো আমাদের জন্মের মধ্যে দাখেল। ওই আয়াত দ্বারা সাবেত, ফা আল্হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাদ আফলাহা মান যাক্কাহা। সে রোগগুলো কি? এটা লোভ, লোভের কারণে তো দুই নম্বরই করে, মালে ভেজাল দেয়, নকল মাল বেচে, লোভের কারণে মানুষ পর্যন্ত খুন করে দেয়। এই ইলেকশনের সময় কত মানুষ খুন হয়ে গেছে এই লোভের কারণে, ও থাকলে আমি বাস করতে পারবো না, ওরা খুন করে দেব। এই লোভের চিকিৎসা করতে হবে, লোভ, হিংসা, তারপরে অহংকার, নিজেকে খুব বড় বড় মনে হয় যে আমি এত দেশে সফর করছি, এত জায়গায় দাওয়াত দিছি, এতগুলো মসজিদ বানাইছি, এত লোক আমার হাতে মুসলমান হয়েছে, অমুক সমুক, এগুলো মনে করে করে নফস ফুলে দেয়, নফস ফুলে দেয়। নফস দমন করার ব্যবস্থা তো থাকতে হবে, ওই দমন করার ব্যবস্থা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। তাদের সোহবতে গেলে এই রোগগুলো কি হয়? দমন হয়ে যায়, আর সে তাকাবুরি করতে পারে না। সে চিন্তা করে কি আমি এত কিছু করছি ঠিক আছে, কিন্তু এগুলো কবুল হয়েছে কিনা তার ঠিক কি? বুঝলাম আমি অনেক কিছু করছি, কিন্তু এগুলো কবুল হয়েছে কিনা সেটা এখন বোঝার কোনো কায়দা নেই, আল্লাহর কাছে যায় বোঝা যাবে। এখন লোকেরা আমার খুব প্রশংসা করলো, খুব জিন্দাবাদ করল, সেটা আমার কি হবে? আমার আমল যদি কবুল না হয়, আল্লাহ সোহবতে গেলে এই রোগগুলো চিকিৎসা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ আল্লাহর সোহবতে থাকো তাদের সোহবতে থাকলে তাকাব্বুর আপনাকে ধ্বংস করতে পারবে না ইবলিসকে কে ধ্বংস করছিল তাকাব্বুর ওই তাকাব্বুর কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে তাকাব্বুর নিজেকে বড় মনে করে এই জন্য আল্লাহ আল্লাহর সোহবত জরুরি রিয়া একটা অন্তরোগের নাম হলো রিয়া মানে ভালো কাজ করলে নিজেই বলে ফেলে নিজেই অ্যাডভার্টাইজ করে একটা রোগ নিজেই বলে আমি এই করছি সেই করছি তার নামের সাথে আলহাজ না লিখলে রাগ হয়ে দেখ এতবার হয়ে গেল আমার নামের সাথে আলহাজ লেখেন নাই আরে এটা কি হলো আল্লাহ যেন হস্ত আল্লাহ লিখে রাখছে মানুষের লেখার দরকার কি তোমার যদি আলহাজ লিখতে হয় তো যে রোজা রাখে তার নামে শুধু আল সায়েম লিখতে হবে হ্যাঁ যে নামাজ পড়ে তার নামে শুরুতে আল মুসাল্লি লিখতে হবে কি অবস্থা হয়ে যাচ্ছে খামাকা এটি লেখার জন্য এত পাগল মানুষ আলহাজ এক লোকের সাথে দেখা হলো সে দ্বিতীয়বার হজে আসছে ভাই দ্বিতীয়বার আসছেন কেন আমার সাথে আসছে তো বললো যে আমি দ্বিতীয়বার এই জন্য আসছি আমি একটা কথা শুনছিলাম একবার হজ করলে হাজির হওয়া যায় আর দুইবার হজ করলে আলহাজ হওয়া যায় আলহাজ হওয়ার জন্য একদম গলত কথা হাজিরাই আরবিতে আলহাজ বলে দুইবারের সাথে কোন সম্পর্ক তো দিলের দশটা রোগ হয় কটা এগুলোর ব্যাখ্যা যিনি জানতে চান তিনি আমার ওই যে কিতাবের নাম বললাম আমাল সুন্নাহ ওই কিতাবও আছে এছাড়া ইমাম গাজ্জালির একটা কিতাব আছে এটা বাংলা হয়ে গেছে এই কিতাবের নাম হল তাবলিগে দিন কি নাম তাবলিগে দিন এই কিতাবের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ইমাম গাজ্জালি অন্তরের দশটা রোগের ব্যাখ্যা দিচ্ছেন দশটা রোগের এবং দশটা গুণের ব্যাখ্যা দিচ্ছেন অন্তরের দশটা রোগ দূর করা আর দশটা গুণ অর্জন করা এর নাম হল আত্মশুদ্ধি আইন দশটা গুণ কি সবর শকর তাওয়াক্কুল এখলাস এখলাস বোঝেন না তাসিয়ে নিয়ত এখলাস কোনটা তৌবা হুব্বে আখারাত এরকম দশটা গুণ আছে দশটা রোগ দূর করা দশটা গুণ অর্জন করা এর সমষ্টির নাম আরবিতে বলে তাজকিয়া আল্লাহ অনেকগুলো কসম খাই বলছেন অনেকগুলো দশ পনেরোটা এত কসম কোরআন শরীফ কোথাও নেই অশামস ইয়াদুহাহা ওয়াল কমার ইযা তালাহা ওই সূরাতে এতগুলো কসম খেয়ে বলতেছেন তদ আফলাহা মান যাক্কাহা ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে আত্মশুদ্ধি করেছে ক্লিন হার্ট আত্মশুদ্ধি করেছে আর যেটা করায় নাই অকদ খাবা মান দাসাহা সে ধ্বংস হয়ে গেছে শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত কেউ চিকিৎসা করাইলে সুন্নতের সব পাবো আমরা সুন্নতের সব পাবো কিন্তু অন্তরের দশটা রোগের চিকিৎসা করা ফরজ কারণ এর একটা রোগও যদি থাকে তা তো পুরো জিন্দগির আমল মাটি হতে পারে দশটার একটা রোগও যদি থাকে তাহলে জিন্দগির আমল বাতিল হয়ে যেতে পারে যেমন নাকি একটা হাদিসের মধ্যে আছে যে তিনজনকে সবার আগে দোজখে ফেলা হবে একজন শহীদ হয়ে গেছে আর একজন বহুত বড় আলেম অনেক দিনের কাজ করছে আর একজন অনেক বড় দানবীর তো লম্বা হাদিস আমি ওদিক যাব না আমি বুঝাইতে চাইতেছি এদেরকে জাহান্নামে সবার আগে কেন ফেলা হবে এটা কি বেনামাজি বেরোজা না এরা এদের আমলের মধ্যে ইখলাস ছিল না তাসিয়ে নিয়ত ছিল না তারা দাবি করবে ছিল কিন্তু আল্লাহ তো দিলের মালিক না তুমি আমার জন্য করো নাই তুমি দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য করছো দুনিয়াতে বাহবা পেয়ে গেছো আমার এখানে কিছু নেই দেখেন একটা রোগের কারণে রিয়া ইখলাসের উল্টা একটা রোগের কারণে তার জিন্দগি মাটি হয়ে গেল, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হলো। এই জন্য এই ব্যাপারে আমাদের খুব ফিকির রাখতে হবে। আল্লাহওয়ালাদের সোহবত, তবলিগে যত মুরব্বী চলে গেছেন, প্রথম মুরব্বী হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুন। তবলিগ 1400 বছর সবসময় ছিল, কোন সময় যেন তবলিগ বন্ধ ছিল না। অনেক মনে করে তবলিগটা বাদ হয়ে গেছিল, উনি এসে আবার জিন্দা করছেন, এটা গলত কথা, সবসময় ছিল। কিন্তু তবলিগটা কোন তরিকে করবেন, এই এই তরিকাটা আল্লাহ বাইন্ধে দেয় নাই, যে কোনো সহি তরিকা হইতে পারে, কিতাব লিখে হইতে পারে, ওয়াজ মাহফিল দ্বারা হইতে পারে, হ্যাঁ এখন যে তবলিগের লাইনে এটাও হইতে পারে। তো উনি আল্লাহ থেকে পাইছেন ইলহামের মাধ্যমে, এটাও একটা তরিকা, এটাও একটা তরিকা, কিন্তু এটা একমাত্র তরিকা না। এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ ফাজালে তবলিগ লিখছেন, মুয়াজ্জিন যে আজান দিচ্ছে সেও তবলিগ করছে, ওলামারা যে কিতাব লিখতেছে তারাও তবলিগ করছে, লিখছেন কিনা। এদের অনেকে মনে করে এই একটাই তবলিগ, এদের উনি পাইছেন না, তবলিগ কোন সময় বন্ধ ছিল না, সব সময় চালু ছিল। হ্যাঁ এটা নতুন পদ্ধতি, বৈধ পদ্ধতি, ইলহামি পদ্ধতি, এটা ওনাকে দান করছিল আল্লাহ, ওনার শায়খের অজিলায়, ওনার শায়খ ছিল ওই জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় আলেম মুফতি রশিদ আহমদ গাঙ্গুহী। তো ওনার কারামত, মুফতি রশিদ আহমদ গাঙ্গুহীর কারামত, কিন্তু বের হয়েছে কার মাধ্যমে, হযরত মাওলানা ইলিয়াস সাহেবের মাধ্যমে বের হয়েছে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, কিন্তু এটা একমাত্র পদ্ধতি মনে করা ভুল। আজকাল অনেকে দাবি করতেছে যে আর এই একটাই করো, আর কিছু করা লাগবে না, কারো কাজ যাওয়ার দরকার নেই, কোনো কাজে কাজ যায় কোরআন সহি করার দরকার নেই, কোনো ফতোয়া ফারাজের জন্য আলেমের কাজ যাওয়ার দরকার নেই, আত্মশুদ্ধির জন্য কোনো মাসায় কাজ যাওয়ার দরকার নেই, এই এই একটাই যথেষ্ট আজকাল বলা হয়েছে। আগের তিন মুরব্বী কেউ বলে না এটা, তারা বলে গেছে এটা প্রাথমিক মেহনত, এর দ্বারা আমরা লোকদেরকে দিনের সাথে জোড়াই দেই, জোড়াই দেওয়ার পরে সে নিজের ঘরে যায়, কারো কাজে কোরআন সহি করে যায় নাই, কারো কাজে নামাজ ঠিক করে নাই, কারো কাজে হালাল হারাম জানে, কারো কাছে আত্মশুদ্ধি নেয়, তার গরজে সে করে, আমরা শুধু লাগাই দেই, তলব সৃষ্টি করে দেই। আগে তিন মুরব্বী বলে গেছে এইটা, আর বর্তমানে এক স্বঘোষিত মুরব্বী বলতেছে যে না এটা কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ, কোথাও তোমার যাওয়ার দরকার নেই, এটা করো। দলিল কি? এটা কথা বলি দলিল দিতে হবে না? দলিল দিচ্ছিল এই, কোন দই বিক্রেতা যদি তার দইকে টক বলে তাহলে সে ব্যবসায় কামিয়াব হবে না, কোন দই বিক্রেতা তার দইকে যদি টক বলে তাহলে সে ব্যবসায়। এই তো দলিলটা দিল উনি ওনার কথার পক্ষে, দেখি কোরআনের কোন আয়াতের তর্জমা বলেন, এতো আলেম আছেন অনেক, জামিয়ার ছাত্ররা আছে, বলো এটা কোন আয়াত, এটা কোন হাদিস, কি দলিল হলো এটা? ওই কথাটা গলত, আগের তিন মুরব্বীরা বলে গেছে ওইটাই ঠিক, প্রাথমিক মেহনত, বাকিটা তাকে করতে হবে, তাকে করতে হবে, এগুলো ওনার নতুন আবিষ্কার, সেই আবিষ্কারটা সহি হয় নাই, যে কোথাও যাওয়ার দরকার নেই, খালি এটা করো, এটা করলে সে সারা জীবন তবলিগ করবে, সুরা ফাতিহা গলত, সুরা ফাতিহা গলত, রুকু সেজদা গলত, কোন মশলা জানে না, কোন হালাল আরাম জানে না, কি হোক যাই হোক। তো আত্মশুদ্ধি এটা হলো 5 নম্বর, আর 6 নম্বর হল দিনের জন্য সময় বের করা, 6টা কাজ বলছি না, সুন্নতের সার মানো 6টা বলছি না, 6 নম্বরটা কি? দিনের জন্য সময় বের করা। কেন? এই উম্মত হল আখিরি নবীর আখিরি উম্মত, আমরা শেষ উম্মত, আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে যাব সবার আগে, সবার আগে। এই উম্মত নবীওয়ালা কাজ পেয়ে গেছে, যেহেতু ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, নতুন কোন নবী আসবে না, এই জন্য আল্লাহ এই নবীওয়ালা কাজটা এই উম্মতকে দান করছেন, আগের কোন উম্মত পায় না এটা, আগে আগের উম্মতের জন্য দাওয়াতের কাজ ছিল মুস্তাহাব, আমাদের জন্য জরুরি, করতে হবে। নবীজি বলে গেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া, আমার একটা কথাও যদি জানো এটা পোষাও। বাল্লিগু মানে কি? তাবলিগ করো, একটা কথাও যদি জানো তাবলিগ করো। ইমাম বুখারী অধ্যায় কায়েম করছেন তবলিগ করার জন্য কি ফুল আলেম হওয়া শর্ত, না যতটুকু সে জানে অতটুকু তবলিগ করতে পারবে? তবলিগ করার জন্য কি ফুল আলেম হওয়া শর্ত, না যতটুকু তা জানা হয়েছে অতটুকু পৌঁছে দিব? উনি সাবেত করছেন, প্রমাণ করছেন ফুল আলেম হওয়া শর্ত না, যতটুকু জানছে তার তবলিগ করবে। দলিল দিছেন বাহরাইন থেকে 40 জন লোক আসছিল নবীজির কাছে দিন শিখতে, নবীজি তাদেরকে ইমান, নামাজ, রোজা, যাকাত চারটে বিষয় শিক্ষা দিলেন, কয়টা দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন এবং তাদেরকে বললেন তোমরা দেশে যায় এই চারটে বিষয়ের উপর আমল করো এবং তোমাদের দেশে যারা রয়ে গেছে তাদেরকে দাওয়াত দাও। আমার প্রশ্ন, চারটে বিষয় শিখলে সে কি মলন হয়ে গেল? হ্যাঁ, তো তাদেরকে তো নবীজি কি করলেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। তাহলে কি প্রমাণ হলো, শুধু আলেমরা দাওয়াত দিবে না যে যতটুকু জানে অতটুকু দাওয়াত দিবে? যে যতটুকু জানে অতটুকু দাওয়াত দিতে হবে। নবী দিয়ে সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজে একটা কথা খুব তাকিদ দিয়ে বলছিলেন, একটা কথা কি, ফলিবাল্লিগিস শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো আমার দরবারে, 150,000 লোক নিয়ে তিনি হজ করছেন, 150,000, তোমরা যারা উপস্থিত আছো তোমরা আমার কথাগুলোকে দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, যারা শুনতে পায় নাই তাদের কাছে পৌঁছায় দাও। এই কথাটা খুব তাকিদ দিয়ে বলছিলেন। এই কথাটা বলার সময় তিনি আলেমদেরকে বাছনি করেন নাই, আলেমদেরকে একটা খিমাতে বাছনি করে বলেন নাই, আমভাবে বলছিলেন, পুরো উম্মতকে বলছিলেন, সবাইকে দায়িত্ব দিতেন, আলেম হও না হও তোমরা আমার কথাগুলো যে যত শিখছ পৌঁছাই দাও। এই দায়িত্ব দেওয়ার কারণে সাহাবাইকেরাম পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেছে, সাহাবাইকেরাম আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো পর্যন্ত চলে গেছে। আর এক গ্রুপ দক্ষিণ দিকে ইয়েমান, এডেন শহর পর্যন্ত চলে গেছে। আর এক গ্রুপ উত্তর দিকে ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেছে, ভূমধ্য সাগর। আর এক গ্রুপ গেছে পূর্ব দিকে, তারা গেছে চীন পর্যন্ত, চীন পর্যন্ত চলে গেছে দাওয়াত দিতে দিতে। আর এক গ্রুপ পূর্ব উত্তর এর মাঝামাঝি গেছেন, পূর্ব উত্তর, তারা রাশিয়া পর্যন্ত চলে গেছেন, রাশিয়াতে দাওয়াত সাহাবারা বসেছে, এমনি এলেমের মার্কাজ হয়নি। তো নবীজির কথাটাকে বাস্তবায়ন করার জন্য ওদিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আর পূর্ব দিকে রাশিয়া এবং চীন পর্যন্ত ওনারা দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন, যে কারণে দুনিয়ার যেখানে আপনি আমি যাব ইনশাআল্লাহ এই মুসলমান পাওয়া যাবে, যাবে কিনা? ও আহাম কাজ, নবীওয়ালা কাজ। আগের উম্মত তো এক এক বংশের জন্য ছিল, তাই তারা 950 বছর দাওয়াত দিচ্ছে, এক এক বংশের জন্য ছিল নবী। আর আমাদের নবী বংশের জন্য না, পুরা পৃথিবীর জন্য, অথচ উনি দাওয়াত দিচ্ছেন 23 বছর। কেন বংশের জন্য দিল 950 বছর আর সারা দুনিয়ার জন্য এসে দিলেন 23 বছর? কেন? কারণটা এই, এই দায়িত্ব আল্লাহ কোরআনে এই উম্মতকে দিচ্ছেন, কোরআনে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিভিন্ন আয়াতে কোরআনের বিভিন্ন আয়াতে এই দায়িত্ব উম্মতকে দেওয়া হয়েছে এবং নবীজি বিভিন্ন হাদিসে এই দায়িত্ব উম্মতকে দিয়ে গেছেন। তো দাওয়াতের কাছে দায়িত্ব তখন নাকি উম্মতের কান্দে এসে গেছে, তাহলে এই কষ্ট জগতে নবীদিকে আর কষ্ট দেওয়ার দরকার কি? তিনি তায়েফে অনেক কষ্ট করছেন, তিনি উহুদের ময়দানে অনেক কষ্ট করছেন, ওনাকে আল্লাহ তাআলা 23 বছরের মাথায় নিয়ে গেছেন, কারণ দাওয়াতের কাজ তো উম্মতকে দেওয়া হয়ে গেছে। এই দায়িত্বটা পাওয়ার কারণে আমাদের নাম হয়ে গেছে খায়রে উম্মত, কিন্তু এই কাজের কাজটা করলে হবে কিন্তু। এই কাজের কারণে খায়রে উম্মত, কাজটা করলে খায়রে উম্মত হবে, করবে না সে খায়রে উম্মত হবে না, সে হয়ে যাবে সারে উম্মত। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। কয়টা পয়েন্ট হলো?
ছয়টা।
কি কি? সুন্নতের ব্যাখ্যা, সুন্নতের ব্যাখ্যা হলো, সার মর্ম হলো ছয়টা পয়েন্ট। এক নম্বর বলছে শিরক মুক্ত ঈমান, দুই নম্বর ইবাদত বন্দেগি সুন্নত তরিকায়, তিন নম্বর আয় রোজগার হালাল রাখা, চার নম্বর বান্দার হক, পাঁচ নম্বর আত্মশুদ্ধি তাজকিয়া, তাজকিয়া বলে তারবিয়াত বলে, ছয় নম্বর দিনের জন্য সময় দিন করা। এগুলো সুন্নতের সারমর্ম। এই ছয়টাকে আমাদের মধ্যে ফিট করতে হলে এই ছয়টা বিষয়ের এলেম অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। এই ছয়টা বিষয়ের এলেম অর্জন করতে হবে, আমল করতে হবে এবং দাওয়াত ফরজ করতে হবে। এর জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাল্লাহ আমরা এই ছয়টা বিষয় আমরা শিখব, আমল করব এবং এই ছয়টা বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য সময় বের করব। আমরা সবাইকে সময় বের করতে রাজি আছি? সবাই রাজি? সবাই তাহলে হাত তুলে দেখান, আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহ হাতগুলোকে কবুল করে না, আল্লাহ তুমি কবুল করে না, আমাদের জান মাল ইজ্জত আওলাদ সব কিছুকে তোমার দিনের খেদমতের জন্য কবুল করে না, আমাদেরকে বুঝবার তৌফিক দান করো যে জান মাল ইজ্জত আওলাদ তা ভোগ বিলাসের জন্য না, তা দিনের নুসরত করার জন্য। জান মাল ইজ্জত আওলাদ ভোগ বিলাসের জন্য না, কিসের জন্য? এটাও বুঝবার তৌফিক দান করো আল্লাহ, ব্যক্তি বড় না দিন বড়, ব্যক্তি বড় না। ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে কোনো সময় গুমরা হয়ে যেতে পারে, ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে কোনো সময় ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, বালাম বিন বাউর এত বড় কবুল দোয়া কবুল আল্লাহ ছিল গুমরা হয়ে গেছে। জুনায়দ বাগদাদের পীর, জুনায়দ বাগদাদের পীর আবু আবদুল্লাহ আন্দালুসি গুমরা হয়ে গেল। এই জন্য ব্যক্তির কোন বিশ্বাস নেই, বরং এক হাদিসে আসছে অনেক লোক সকালে মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, আবার কেউ বিকালে মমিন সকালে কাফের হয়ে যাবে। এই জন্য ব্যক্তির পরে কোনো বিশ্বাস নেই, ব্যক্তিকে অতক্ষণ মানা হবে যতক্ষণ সে 100% হকের উপর আছে, ব্যক্তিকে অতক্ষণ মানা হবে যতক্ষণ সে 100% হকের উপর আছে, হকের থেকে সরে গেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম ব্যক্তি পূজার অনুমতি দেয় না, ইসলাম ব্যক্তি পূজার, কেউ গলত লাইনে চলে গেলে তারপরে যে মানা হয় এটাকে বলা হয় ব্যক্তি পূজা, তা শরিয়ত না এটা। এই জন্য ব্যক্তি বড় না, বড় কোনটা? দিন। দিনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না কেয়ামত তক, আল্লাহ হাবিব যে দিন দিয়ে গেছেন ঠিক ওইভাবে চলতে থাকবে, ওইভাবে মানতে হবে, ওইভাবে আমল করতে হবে, কোনো পরিবর্তন আসবে না। ওই দিনের যে আছে তাকে মহব্বত করব, যে নেই তার সাথে আমার মহব্বতও নেই। তার হৃদায়তের জন্য দোয়া করতে পারে, তার হাত পাও ধরতে পারে, ভাই আপনি সহি পথে আসেন, কিন্তু যতক্ষণ সহি পথে না আসবে তাকে আমি মহব্বত করব না। দোয়া কুনুতে কি বলা আছে? দোয়া কুনুতে অনাত্রুকু মাই ইয়াফজুরুকা, আল্লাহ যারা তোমার নাফরমানি করে আমরা তার সাথে সম্পর্ক রাখব না। কারণ ব্যক্তি বড় না কি বড়? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ محمد لله ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين
অনেকে একটা ভুল কথা বলতেছে, তবলিগ দুই গুরু হয়ে গেছে, কথাটা সহি না। আসসালামু আলাইকুম।